6 মে 2018 তরজমান কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর আজিম শান মজলিস বাদ জোহর খান কা ইমদাদিয়া আশরাফিয়া ঢালকা নগর ঢাকা হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর প্রতিটি বয়ান এবং কবিতা আলহামদুলিল্লাহ এখন আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869। মুফতি শহীদুসালাম কাসেমি। বিগত প্রতিটি বয়ান ও কবিতা টেলিগ্রামে দেওয়া শুরু হয়েছে।
حضرت حکیم الامت مجدد الملت مولانا شاہ اشرف علی تھانوی رحمۃ اللہ علیہ بولین যে অন্তরে যে ওয়াসওয়াসা আছে, এই ওয়াসওয়াসার চিকিৎসা হলো সেদিকে ভ্রূক্ষেপ না করা। ওয়াসওয়াসা আসে না নামাজের মধ্যে, ওয়াসওয়াসা আসে বাইরে, ওয়াসওয়াসা আসে নামাজের বাইরে, ওয়াসওয়াসা আসে সেগুলোর চিকিৎসা কি সেদিকে ভ্রূক্ষেপ না করা, যদি ওটার পিছনেই না পড়া, হ্যাঁ সেদিকে খেয়ালই না করা। কারণ ওয়াসওয়াসা কেউ ভিতরে ইচ্ছা করে নিজে পয়দা করে না, এই শয়তানের পক্ষ থেকে এগুলো বাইরের থেকে শয়তান ফোকাস মারে, সেটা অন্তরের ভিতরে ভাসতে থাকে। মোমেন বন্দা এই সকল বিষয় অন্তরে আনার চেষ্টা করে না, এজন্য বাজে খেয়াল অন্তরে আসলে সেটার উপরে আমল না করাই যথেষ্ট। আমল করলো না এতটুকু যথেষ্ট, বাকি ওয়াসওয়াসা যদি কারো অন্তরে হাজার হাজার লাখ লাখও আসে খারাপ ওয়াসওয়াসা, এতে তার কোনো বিন্দুমাত্র গুণা হবে না। বরং এই ওয়াসওয়াসা আসার কারণে যে কষ্ট হয়, এই কষ্টের কারণে তার আলাদা স্বভাব হবে। তার দলিল হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেন বান্দার যা কিছু কষ্ট হয়, চাই একটা কাটা ফুটলে কষ্ট, হ্যাঁ যে কোনো কারণে অসুখ বিসুখের কারণে কষ্ট, তো প্রতিটি কষ্টের কারণে তার একটা নেকি হয়, আল্লাপাক তাকে একটা নেকি দান করেন, একটা গুনাহ মাফ করে দেন। কি কথা বুঝেন নেই? তো পায়ে কাটা ফুটার চেয়ে ওয়াসওয়াসার কারণে যে কষ্ট হয় সেই কষ্ট আরও বেশি না? কাটা ফুটার কষ্ট যতটুকু, ওয়াসওয়াসার কষ্ট তার চেয়ে বেশি না? ওয়াসওয়াসার একজনে এসে বলে যে আল্লাহ কই, আল্লাহর আল্লাহ যে আছে সেটা আমার মনের মধ্যে নানান চিন্তা জাগে, এই বলে হাউমাউ চিৎকার দিয়ে কান্দে। কি কথা বুঝলেন? আমার সামনে এক যুবক এসে একদম চিৎকার দিয়ে কাঁদতেছে। যদি সেই কথারূপ ওয়াসওয়াসা যে বিষয়ের উপর আসছে সেটার উপর যদি সে রাজি হইতো, খুশি থাকতো, তাহলে কান্নাকাটি কেন করতো? হযরত হাকিম উল উম্মত থানবী রাহমুল্লাহকে একজনে ওয়াসওয়াসার কথা বয়ান করছে যে এরকম, আমার তো ইসলাম ত্যাগ করে ইহুদি হইতে মন চায়, নাউজুবিল্লাহ খ্রিস্টান হইতে মন চায়। তো হযরত থানবী রাহমুল্লাহ বলছেন, এতে তোমার খুশি লাগে না কষ্ট হয়? না, আমার কষ্ট লাগে। যদি এই কথার উপর তুমি রাজি হইতা তাহলে তোমার কষ্ট লাগে কেন? বোঝা গেল এটা তোমার ইচ্ছাকৃত বিষয় না, এটা বাইরের থেকে শয়তান তোমার অন্তরে ফোকাস মারতেছে, সেটা তোমার অন্তরে ভাসতেছে, আর তুমি মনে করতেছে এটা তোমার পক্ষ থেকে হইতেছে। এটা তোমার পক্ষ থেকে না, এটা না শয়তানের পক্ষ থেকে, এজন্য শয়তান দায়ী, তুমি দায়ী না। তোমার কাজ এতটুকু, তুমি সেদিকে খেয়াল করো না, এটা ভ্রূক্ষেপই করো না। কি কথা বুঝেন নাই? ওই মুড়ে শান্ত হয়ে গেছে। আবার এক দুই দিন পর আবার আসছে, অযথা আমার তো মন চায় যে আমি ইহুদি হয়ে যায় না খ্রিস্টান হয়ে যায়, নাউজুবিল্লাহ তাআলা আমিন জালিক। হযরত থানবী তারে আবার এই কথা বুঝাইছেন যে ভাই এটা তো ওয়াসওয়াসা, এটাতে তোমার কোনো ক্ষতি নাই, কোনো কোনো সমস্যা নাই। ওই লোক এটা বুঝে না, আবার আসে। শায়েখ যেটা বলে দিয়েছেন ওটা মানা উচিত না? শায়েখে কামিল যখন ধরছে বান্দা, তো শায়েখে কামিলের এলমের উপরে পরামর্শের উপরে তার আস্থা থাকা চাই, কিন্তু সে আবার এসে হযরত থানবীকে বিরক্ত করে। আবার হযরত থানবী বুঝান, ভাই এটা ওয়াসওয়াসা, অনিচ্ছাকৃত খেয়াল আসে, তোমার ইচ্ছাকৃত তুমি তো ভিতরে এগুলি আনো না। হ্যাঁ ওয়াসওয়াসে কা বুরে খেয়াল কা আনা বুরা নিহি লানা বুরা হ্যায়, হযরত থানভী বললেন যে বুরে খেয়াল কা আনা বুরা নিহি লানা বুরা হয়, অন্তরে অনিচ্ছাকৃত বসে খারাপ খেয়াল আসা এতে কোনো ক্ষতি নেই, এটা খারাপ না। হ্যাঁ, খারাপ খেয়াল নিজে পয়দা করা বসে বসা সেটা হলো গুনাহ। কোনো ভিন নারীর কথা কল্পনা করতে থাকলেও বসে বসে এটা গুনাহ হবে না? হ্যাঁ, সিনেমা হলের কথা কল্পনা করলেও এটা গুনাহ হবে না? কি কথা বোঝেন নাই? কিন্তু অনিচ্ছাকৃত হাজার বার আসলেও তাতে কোনো গুনাহ নাই। এখন ওই লোকের যত বোঝায় ওই লোক আবার একদম মানে পরেশান হয়ে আবার আসে, আইসে বল হজরত হজরতজি আমার তো অবস্থা খুবই খারাপ, আমার তো মন চায় আমি ইহুদি হয়ে যায়, আমি খ্রিস্টান হয়ে যাই। মাওলানা থানভী এক থাপড় লাগাইছেন, কইসা এই নালায়েক তুই যা ইহুদি হয়ে যা নাহলে খ্রিস্টান হয়ে যা, এটা আল্লাহর কি আসে যা, আল্লাহর রসুলের কিছু আসে যা, যা তুই খ্রিস্টান হয়ে যা নাহলে ইহুদি হয়ে যা, এত ঝট তুই এখান থেকে, এক থাপড় লাগাইছেন। ওই লোক বলে যে আল্লাহ কি হলো, এরপর থেকে বসবাস একদম চলে গেছে, আর কোনো এই অসুস্থ আর জিন্দগিতে আসেনি, একদম ক্লিয়ার পরিষ্কার। ওর অসুস্থ মনে হয় থাপ্পড় খাওয়ার অপেক্ষা ছিল, কি কথা বুঝেন না? হ্যাঁ, অনেকের এরকম অসুস্থ হয়, আজে বাজে খেয়াল ভিতরে আসতে থাকে, এতে কোনো ক্ষতি নেই। কারোর নামাজের মধ্যে এরকম অসুস্থ হয়, নামাজের মধ্যে কাজ হলো নামাজের মধ্যে ধ্যান আল্লাহর দিকে রাখা, আল্লাহ একবার বললাম, এখন ধ্যান আল্লাহ পাকের দিকে থাকবে যে আমার সামনে আল্লাহ, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, এবং এই ধ্যান অন্তরের মধ্যে রাখা। কারো যদি এই ধ্যান অন্তরে পাকা না হয়ে থাকে তাহলে তার জন্য এতটুকু যে সে ধ্যান করবে নামাজের মধ্যে যেই সূরা কেরাত পড়বে না, সূরা কেরাত দোয়া কালাম যা পড়বে এক এক লফজের দিকে খেয়াল রাখবে, সে এক এক লফজের দিকে খেয়াল রাখবে লাগাতার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এক একটা শব্দের দিকে পুরো একদম ধ্যান কায়েম রাখবে, লাগাতার ধ্যান কায়েম রাখবে। কি কথা বুঝো নাই? এতে তার ওই যে বাজে খেয়ালের দিকে মন থাকার সুযোগ হবে না, এখন তো ধ্যান একদিকে আছে। ফাইন্না নাফস লা তাতাওয়াজ্জাহু ইলা শাইইন ফি আনিন ওয়াহিদিন, মন একই সঙ্গে দুই দিকে ধাবিত হইতে পারে না। কি কথা বুঝেন নাই? মন একসঙ্গে একদিকেই ধাবিত হয়, যখন এক একটা লফজের দিকে ধ্যান চলতে থাকবে, ধ্যান কায়েম থাকবে, আর এদিকে ধ্যান যাবে না। এরপরও যদি অনিচ্ছাকৃত হালকা ফুলকা কিছু খেয়াল আইসা ভিতরে ঢুকতে চায় তাতে কোনো ক্ষতি নেই। এবং হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে নামাজ হাজার ওয়াসওয়াসার মধ্যে মানুষ পড়ে, ওয়াসওয়াসাবিহীন নামাজের চেয়ে এই নামাজ তার দ্বিগুণ স্বভাব হবে। একটা হলো নামাজ পড়ার স্বভাব, আর একটা হলো ওয়াসওয়াসার যন্ত্রণা সইতে থাকার স্বভাব। কি কথা বুঝুন নাই ভাইরা? হ্যাঁ, এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই ফরমায়া কে আব্দ কা কাম হয় কে ডিসাল মে রখে রহো, হাতি পর চড়াবে চড়ো, আর যো গাধে কে পায়রো মে রুন্দা দে তো ওয়েসে রো। হযরত হাকিম উলুম্মত থানভী নবরুল্লাহ তাআলা মরকদহু বলেন, বন্দার কাজ হলো সর্বদা রেজা বিল কাজা নিয়া চলা, আল্লাহর ফয়সালের উপরে সন্তুষ্ট থাইকা চলা। কি কথা বুঝো নাই? হ্যাঁ, যে হালে আল্লাহ পাক রাখেন সে হালে থাকো। আল্লাহ পাক ধন সম্পদ খুব দিয়ে দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ধন সম্পদ কম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রাখেন, আল্লাহ পাক যে হালই বান্দাকে রাখেন, যে হালই পালেন, সে হালের উপরে খুশি থাকা চাই, সে হালের উপর রাজি থাকা চাই, নারাজ না হওয়া চাই, অসন্তুষ্ট না হওয়া চাই। যদি আল্লাহ পাক হাতির পিঠে চড়ান, হ্যাঁ এরোপ্লেনের মালিক বানায় দেন, হেলিকপ্টারের মালিক বানায় দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর যদি একদম হাতির পায়ের নিচে পিষে ফেলেন আল্লাহ তাআলা, ঠিক আছে, যে হালই তোমাকে রাখেন না কেন সে হালের উপরে রাজি থাকা চাই। অনেকে আছে সুস্থ সুঠাম দেহের মানুষ, ভালো স্বাস্থ্য, ভালো, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর কেউ আছে অসুস্থ লোক, তো আল্লাহর উপর সে অবস্থায় কি নারাজ হওয়া জায়েজ হবে? আল্লাহ পাকের উপর নারাজ হওয়া চাই না। হ্যাঁ, সহজ ভাষায় মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, নেয়ামত পাইলে শুকর করা ওয়াজিব আর মুসিবতে সবর করা ওয়াজিব। শুকর আর সবর এই দুই ডানা যার থাকে, এই দুই ডানা দিয়ে উঠতে উঠতে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। পাখি যেরকম দুই ডানার জোরে উড়ে, বান্দাও আল্লাহর দিকে দুই ডানার জোরে উড়ে। এক ডানার নাম শুকর, আর এক ডানার নাম সবর। এবং সবর বুগজিদান বা সিদ্দিকি সুদান, সবর বুগজিদান দো সিদ্দিকি সুদান। বুজুর্গানে দিন বলেন, যে বান্দা সবরের উপর কায়েম থাকে, মজবুত থাকে, সে সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যায়, সিদ্দিকিনের মর্তবা পায় যায়। কথা বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, এই দুনিয়ার নিজামকে আল্লাহ পাক এমন ভাবে চালাইতেছেন যেটা বিস্ময়কর, ভীষণ আশ্চর্যজনক। দেখো, একজনে বিল্ডিং বানাইতেছে, সেখানে কেউ বালুর বস্তা টানতেছে, কেউ ইটে ইট মাথায় করে টানতেছে, কেউ রড পিটায় সোজা করতেছে, কেউ রড উপরে উঠাইতেছে, এরকম করে না? হ্যাঁ, এক একজন এক একটা কাজ করতেছে না? হ্যাঁ, আবার কেউ ইটের নিয়ে পানির মধ্যে ধুইতেছে ওই ইট, ইট বা কেউ আবার বালুরে নিয়ে ওই পানির মধ্যে ধুইতেছে, বালু ধোয়া লাগে। কি কথা বুঝো নাই? তাহলে বালুর ধুলে কি ফায়দা? বালুর মধ্যে যে মাটি মুটি লেগে থাকে না, এগুলি শরীরে পরিষ্কার হয়ে যায়। এরকম ফ্রেশ বালু এটা বিল্ডিংয়ের জন্য শক্তিশালী হওয়ার জন্য দরকার। কি কথা বুঝে আসছে? এখন এই সব মানুষগুলো যারা এখানে কর্মচারী হিসাবে, শ্রমিক হিসাবে কাজ করতেছে, তারা যদি সবাই এক এক ফ্যাক্টরির মালিক হইতো, প্রত্যেকটা মানুষ এই এই বিল্ডিং বানানোর লোক কি খুঁজে পাওয়া যেত? কি কথা বুঝো নাই? এরকম একদল লোক এরকম ফ্যাক্টরিতে মাল বানাইতে, কাপড় বানাইতেছে, আর একদল লোক গিয়া দেখবা যে ডালপট্টিতে সে ডালের মেশিনের মধ্যে কাম করতেছে, ধুলা ময়লা একদম একাকার হয়ে গেছে। এই সবগুলো মানুষ যদি কোনো ফ্যাক্টরির এমডি হইতো, বড় বড় এরকম পদের অধিকারী হইতো, তারা ওই ডালপট্টির ডালের মেশিনে কাজ করতে রাজি হইতো? যদি ডালের মেশিনে কাজ করার লোক না পাওয়া যেত, এই দুনিয়ার মানুষ ডাল খাওয়ার কোনো সুযোগ পাইতো? কি কথা বুঝো নাই? একদল লোক বাজারে গেলে বাইসা বাইসা বড় বড় মাছ কিনে, আর একদল লোক সে এই অল্প কয়টা তরকারি কোত্থেকে নিয়ে ভ্যানে করে আইসা বিসমিল্লা করে বসে যায়। এই সবগুলো মানুষ যারা ভ্যানে করে তরকারি নিয়ে আইসা, টুকরিতে করে তরকারি নিয়ে আইসা বাজারে বসে বিক্রি করে, অল্প কিছু লাভ পায়, খুশিতে বাঘ বাঘ হয়ে যায়, বিকালবেলা কিছু তাজা তাজা বাজার করিয়া বাসায় গিয়া বউর কাছে দেয়, রান্না করে, খুশিতে খায়া, সবাই কি উল্লাস, কি ফুর্তি, কি আনন্দ। এই কথা বুঝো নাই? ওইরকম ওই লোকগুলো যদি ওইরকম বড় ধনী হইতো, যে বাজারে গিয়া বড় বড় 18 কেজি ওজনের পাঙ্গাস কই এই তালাশ করতো, তাহলে এই তরকারি বিক্রি করেনেওয়ালা, তকরার তরকারির বিক্রেতা, ধনিয়া পাতার বিক্রেতা, সিমের বিক্রেতা একজনে কি খুঁজে পাইতা? তাহলে তুমি সিম খাইতা কোত্থেকে, ধনিয়া পাতা পাইতা কোত্থেকে, কাঁচামরিচ পাইতা কোত্থেকে? কি কথা বুঝো নাই? তুমি গিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আসো, আল্লাহ এক্ষুনি আমার হসপিটালে যাওয়া লাগবে, হ্যাঁ না? সেখানে তুমি এমন এক এলাকায় যেখানে কোনো এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, আছে কতগুলি রিক্সা। এখন ওই রিক্সায় উঠছো, দিছো দৌড় হসপিটালে, টাইম মতো গিয়ে পৌঁছে গেছো। এখন ওই শহরের সবগুলো মানুষ যদি এরকম বড় বড় সবগুলো মানুষ এরকম বিরাট বিরাট ধনী হইতো, তো রিক্সা চালানোর লোক কি পাওয়া যেত? রিক্সা চালানোর লোক পাওয়া যেত না। তাহলে তুমি হসপিটাল যেতে কিভাবে? যদি সেখানে একটা বেবি ট্যাক্সিও নাই, কি বলে সিএনজি, তাও নাই, তাহলে তোমারে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিত কে? কি কথা বুঝো নাই? তুমি কতগুলো বস্তা কিনছো, এই বস্তাগুলো তোমার বাড়িতে নিতে হবে, অনেকগুলো বস্তা। তুমি 8-10টা ভ্যান অথবা 8-10টা ঠেলা গাড়ি একে রাজি করছো, হ্যাঁ, ভাড়ার উপরে, তারা তোমার এই বস্তাগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দিবে। যদি ওই মানুষগুলো তোমার চেয়েও ধনী হইতো, তো ঠেলা গাড়ি চালাইয়া তোমার বাড়িতে বস্তা পৌঁছে দিত কে? ইবাই কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদেরকে বুঝ দান করেন। বান্দাকে আল্লাহ যেই বান্দাকে আল্লাহ যে হালে রাখছেন সেই হালের মধ্যে তার মঙ্গল। বাকি এই বান্দা গরিব হয়ে ঠগে নাই, আর ওই বান্দা ধনী হয়েও কোনো আগে বাড়তে পারে নাই, হ্যাঁ না? যে বান্দা গরিব সে বান্দা যদি রাজি থাকে, খুশি থাকে এবং ঈমান নিয়ার নেক আমল নিয়ে জিন্দা থাকে, মরবে তো সারা জাহানের রাজা বাদশাহদের চেয়ে উঁচু মর্তবা বলা হবে জান্নাতের মধ্যে। আর এই ধনী যদি যে হাজার লাখ কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের মালিক, সে যদি আল্লাহকে নারাজ করলো তো মরলে পরে যাবে কোথায়? জাহান্নামে। আর যদি সেও এরকম ধন সম্পদের মধ্যে আল্লাহর উপর রাজি থাকে, খুশি থাকে, শুকর আদায় করে, আল্লাহ পাকের ইবাদত বন্দী করে, তো মৃত্যুর পরে সেও জান্নাতে চলে যাবে। দুজনে গিয়ে গলাগলি করবে, ভাই রে তুই কত কষ্টে ছিলি, আলহামদুলিল্লাহ তুইও জান্নাতে আমিও জান্নাতে। অনাজানা মা ফি সুদুরি মিন গিল্লিন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে যার যার অন্তরে একজনের প্রতি আরেকজনের যে বিদ্বেষ বা খারাপ মনোভাব কিছু থাকলো, এগুলো অন্তর থেকে পরিষ্কার করে আল্লাহ সকলকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। জান্নাতে যখন যাবে সবাই একজন আরেকজনকে ভীষণ মহব্বত করবে, দেখলেই মনে করবে ওয়া ওয়া তুইও পাগলা আমিও পাগলা, তুই আল্লাহর এক পাগল আমি আল্লাহর এক পাগল। হ্যাঁ, ক্যা খুব গুজরে গি জব মিল বৈঠেঙ্গে দিওয়ানে দু, কি মজা হবে সব দেওয়ানারা যখন এক জায়গায় একত্রিত হবে। শুনতেছো ভাইরা, তোমরা ভাই বিভিন্ন জায়গা থেকে আসছো, আল্লাহ তাআলা জমে থাকার তৌফিক দেন। ইনশাআল্লাহ খানকায় যে তালিম তরবিয়ত হইতেছে আশা করি অবশ্যই তোমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করো যে আমিও তোমাদের সঙ্গে বসতে পারি। হ্যাঁ, এই এখন পর্যন্ত মানুষে খালি এখানে জলসা ওখানে জলসা ওখানে জলসার দাওয়াত দিতেই থাকে। গতকাল গেছিলাম রাত্রে আমিন বাজার, আগে থেকেই রাখা ছিল প্রোগ্রামটা, ও আল্লাহ সেখানে গেছি তো না এটা আমিন বাজার তো না, কি এটা সাভারের এক এলাকা ভাকুরতা, ওইখানে গেছিলাম। ওইখানে মাহফিল শেষ তো আরেক গ্রুপ হাজির হয়েছে আমিন বাজারওয়ালা, আমাদের ওখানে রমজানের আগে একটা প্রোগ্রাম দেন। আমি বললাম ভাই খানকাতে ওলামা একরাম তোলাবা একরাম সালেকিন জমা হয়েছে, আমি যদি বাইরে বাইরে এখনও ঘুরতে থাকি ওদেরও সময় দিব কীভাবে? পরে আমি রাজি হইনি। হ্যাঁ, আজিব মামলা। এই যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে কিছু ফায়দা হয়েছে কি না? এক বুজুর্গ বলছেন যে জিস হাল মে বি ও রাখতে হ্যাঁ উস হাল কো আকমল দেখা হ্যায়, আল্লাহ পাক যে হালই রাখেন সে হালকে আমার জন্য কামেল দেখি, ওই হালকেই সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ মনে করি আমি। জিস হাল মে বি ও রাখতে হ্যাঁ উস হাল কো আকমল দেখা হ্যায়, আল্লাহ পাক যে হালে রাখেন সেটাই শ্রেষ্ঠ হাল। হ্যাঁ, আল্লাহ পাকের মর্জির উপরে নিজেকে উৎসর্গ করা চাই, এটাকে রেজা বিল কাজা বলে, রেজা বিল কাজা, কাজা এলাহির উপরে রাজি থাকা। কিন্তু এখানে একটা বিষয় আছে, কেউ অসুস্থ, কেউ ক্যান্সারে আক্রান্ত, হ্যাঁ না, জটিল রোগে আক্রান্ত, এটার কারণে সে আল্লাহর উপর নারাজ নেই, আল্লাহর ফয়সালার উপর সে রাজি আছে, কিন্তু এখানে সুন্নত তরিকা হলো চিকিৎসা করা। কি কথা বুঝো নাই যে আমি আর চিকিৎসাই করাবো না, এটা ভুল। বরং সে আল্লাহ পাক যে হালে রাখছে সে হালের উপর নারাজ না হওয়া, অসন্তুষ্ট না হওয়া, রাজি থাকা, আবার এটা আল্লাহ পাকেরই পছন্দের কাজ মনে করে আবার চিকিৎসাও করানো, যে আল্লাহ পাক চান যে তুই চিকিৎসা কর তা আমি খুশি হব, দৌড়াদৌড়ি কর আমার সামনে, দৌড়াদৌড়ি কর আমার কারণে যে মুসিবত তুমি, আমার পক্ষ থেকে যে মুসিবত তুমি দেখতেছ এটার উপর তুমি নারাজ তো হয় না, আমি খুশি হয়েছি, এখন তুমি চিকিৎসা করো, এটাও আমি পছন্দ করি। দুইটাকে একত্রিত করো। বান্দা যারা আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়া, তারা জামিউল আজদাদ হন, জামিউল আজদাদ, পরস্পর বিরোধী নানান জিনিসকে একসাথে নিয়ে চলতে হয়। কি কথা বুঝো নাই ভাইয়েরা? আল্লাহর নবী রসুলগণের অসুখ বিসুখ হয়নি? তারা কি অসন্তুষ্ট ছিলেন আল্লাহর উপরে? আল্লাহর নবী রসুলগণের বিপদ আসে নাই, তাদের উপরে বিপদ আসে নাই? আল্লাহর নবী রসুলগণের উপরে তলোয়ারের আঘাত পড়ে নাই? আল্লাহর নবী রসুলগণও শহীদ হয়ে যান নাই? তো তারা কি নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন? জাকারিয়া আলাহ ইসলামের উপর বিপদ আসে নাই? মূসা আলাহ ইসলামের উপর বিপদ আসে নাই? ইব্রাহিম আলাহ ইসলামের উপর বিপদ আসে নাই? ছোটোখাটো বিপদ না, ভয়ঙ্কর বিপদ, সেই বিপদে তারা নারাজ হয়েছিলেন? কিন্তু সেই বিপদ থেকে মুক্তির জন্য তারা চেষ্টা ফিকির করেন নাই? ইউনুস আলাইহিস সালামের উপর বিপদ আসে নাই, সেই বিপদ থেকে বাঁচার জন্য তিনি দোয়া কালাম পড়েন নাই, আল্লাহর কাছে মুক্তি চান নাই, ফের মুক্তি পাইলে খুশি হন নাই, শুকর আদায় করেন নাই। তাহলে বোঝা গেল যে মুসিবতে আল্লাহ পাকের উপরে নারাজ না হওয়া চাই, আবার সেই মুসিবত থেকে মুক্তির চেষ্টাও করা চাই। সেটাও দিন, এটাও দিন, দুটোই দিন, দুটোই আল্লাহ পাকের সন্তুষ্টির তরিকা। এজন্য যে মানুষের অভাব অনটন কষ্ট তকলিফের জিন্দগি আছে, সেটার উপরে নারাজ না হওয়া চাই, রাজি থাকা চাই, আবার ভালো জিন্দগি ভালো হালত পয়দা করার জন্য চেষ্টা করা, সেটাও সুন্নতের খেলাফ না, বরং সুন্নত তরিকা। দলিল কি? কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর ফরজ ইবাদতের পর হালাল রিজিক তালাশের চেষ্টা মেহনত এটাও ফরজ। এটা কি খালি সুন্নত নাকি ফরজ একদম? কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর। প্রিয়জন যেমন করে তেমন সবটাই সুন্দর। প্রিয়জন যদি হাসে তাও সুন্দর, যদি চোখ ডলে আর কান দেয় তাও সুন্দর, আর যদি গোসা করে তাও সুন্দর। কি কথা বোঝেন নাই? প্রিয়জন যদি আইসা গলায় জড়ায় ধরে তাও সুন্দর, আর যদি গোসা করে অভিমান করে আরেক দিকে আগ কোনায় বসে থাকে গিয়া তাও সুন্দর। প্রিয়জনের সব ঢঙ্গই সুন্দর। কি কথা বোঝো নাই? ইসলামওয়ালা বন্দা, বন্দা যখন সাচ্চা ইমান ইসলামওয়ালা হয় তার সবগুলো আচরণই সুন্দর আচরণ হয়। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কথা বলছেন, আজবান লিল মুমিন। হ্যাঁ, আজবান লিল মুমিনে ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়ের। যে মুমিন বন্দার, মুমিন বন্দার অবস্থা দেখলে বড় আশ্চর্য লাগে, ওর সবগুলো জিনিসই সুন্দর, তার জন্য মঙ্গলময়, তার জন্য কল্যাণকর, তার জন্য উপকারী। হ্যাঁ, যদি কোনো নেয়ামত পায় খুশি হয়ে যায়, আল্লাহর শুকর আদায় করে, তো তার কল্যাণই কল্যাণ নসিব হয়। ওয়াইন আসাবতু যাররা হামিদাল্লাহ সাবর। আর যদি কোনো মুসিবত আসে তো সে আল্লাহর আল্লাহর উপর রাজি থাকে এবং সবর করে, ফাকানা খায়রাল্লাহ, সেটাও তার জন্য মঙ্গল। মোমেনের মোমেনের জীবনের সব কিছুই সুন্দরই সুন্দর। ইন্না আমরা কুল্লাহু লাহু খায়ের, তার সব বিষয় সুন্দর, মনের জীবনের সব সুন্দর, সকালও সুন্দর, সন্ধ্যাও সুন্দর, দিনও সুন্দর, রাতও সুন্দর, ওর খাওয়া সুন্দর, ওর পড়া সুন্দর, ওর ঘুমানো সুন্দর, ওর হাঁটা সুন্দর, ওর চলা সুন্দর, ওর দৌড় দেওয়া সুন্দর। মন মনে দৌড় দিলে খামোকাকে দৌড় দিবে, আল্লাহকে রাজি রেখেই দৌড় দিবে, তোর দৌড় দেওয়া সুন্দর, ও কানলেও সুন্দর, ওর হাসলেও সুন্দর। আল্লাহ জি আজহাকা ওয়া আবকা। হ্যাঁ, আল্লাহ পাক এই বান্দাকে হাসান, আল্লাহ পাক বান্দাকে কান্দান, বস মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দতে শুরু করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের মওকাতে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কান্দেন, সবর করবেন না, এই অর্থ আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে এটা তো সন্তানের প্রতি মহব্বতের প্রকাশ। হ্যাঁ, দরদ দয়া এবং আন্তরিকতার প্রকাশ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দছেন, সেটা কি সুন্দর না? তো তিনি হাসছেন, সেটাও সুন্দর, তিনি কান্দছেন, সেটাও সুন্দর। সুন্দর প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। বাহ বাহ, তোমরা তো ভাই অনেক খুশি হয়েছো দেখতে। এখন কিছুক্ষণ আরাম করো, খানা খাইছো না? কিছুক্ষণ আরাম করো, আমি তো এখনো খাইনি। তোরা বসে আছো তাই তোমাদের কাছে আইসা করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। এখন মজলিসের মজলিস থেকে উঠার যে দোয়া, সে দোয়া পড়ো।